जय जय श्री राधे श्याम नितय गौर हरिव श्री श्री भ्रमर गीता की जय। श्री श्री राधा ठाकुरानी की जय। श्री उद्धव जी महाराज की जय। जय जय श्री राधे श्याम नितय गौर हरिव। राधे राधे। आज आमरा प्राय एक मास ब्यापी श्रीमती राधा ठाकुरानी एवं ब्रज गोपीदेर कथा आमरा किंचित किंचित करे श्रवण करे आसछि। आहा, এর থেকে উন্নত কোন সাবজেক্ট হতেই পারে না। সমস্ত বেদ বেদান্ত আদিকে মন্থন করে ভগবান বেদব্যাস তিনি তৈরি করলেন, উৎপন্ন করলেন এই শ্রীমদ ভাগবত। আবার শ্রীমদ ভাগবতকে মন্থন করে আচার্যগণ বললেন রাস পঞ্চাধ্যায় শ্রেষ্ঠ ইত্যাদি। আবার তাদের তাদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ সর্বোপরি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানীর ভ্রমর গীত। অতি অদ্ভুত, অতি সুন্দর, অতি মহিমান্বিত। এর থেকে আর শ্রেষ্ঠ কথা আর বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় নেই। শাস্ত্র বলছেন, আচার্য পাদগণ বলছেন, রাধারানী এবং শ্রীকৃষ্ণের সাথে তাদের যে প্রেম বিলাপ, প্রেম লীলা অতি অদ্ভুত, অতি চমৎকৃত। আর আমাদের উপাস্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো নটখট, খুব চঞ্চল এবং তার সমস্ত কিছুই যেন বেঁকা। তাই অনেকে কি বলেন, বেঁকা কৃষ্ণ। কৃষ্ণ কেমন না বেঁকা, দেখতেও বেঁকা। যদি শ্রীকৃষ্ণকে আপনি দর্শন করেন, ভক্তেরা যারা দেখেছেন দেখবেন ত্রিভঙ্গ ভঙ্গিম টামে গোবিন্দ দাঁড়িয়ে আছে, সোজা দাঁড়িয়ে নেই, ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে দাঁড়ান। তার শ্রীকৃষ্ণের দাঁড়ানোর কায়দাটাই হচ্ছে বেঁকা, সোজা নয়, বেঁকা। তার রসিক ভক্তেরা বলেন তার বুদ্ধিও বেঁকা, তার চলনও বেঁকা, বাঁকে বিহারী, অর্থাৎ বেঁকা কৃষ্ণ, বেঁকা বিহারী। এমনকি তার যে লীলাক্ষেত্র গোকুল ক্ষেত্র সেটাও দেখবেন বেঁকা। আমাদের প্রভু তাকানোটাও বেঁকা, এইভাবে কোথায় যে দেখছেন তার কোনো ঠিক নেই। আপনি ভাবছেন এদিকে দেখছে, কিন্তু দেখছে আরেক দিকে, তাকানোটাও বেঁকা, অতি অদ্ভুত। তার লীলাক্ষেত্র গোকুলও বেঁকা এবং বৃন্দাবন প্রভুর প্রিয় বৃন্দাবন দেখবেন বেঁকা, কত গলি একে বেঁকে কোথা থেকে যেন চলে গিয়েছে, বেঁকাই আর বেঁকা। আর কি দেখবেন, বৃন্দাবনের যমুনা মাইয়া তিনিও বেঁকা। আর সেই শ্রীকৃষ্ণের ভক্ত তারা, সেটা আর বলবো, কিন্তু তাদের মন ভালো হয়। বেঁকা বলে তার সাথে কিছু একটা হলে সেটাকে মনে করতে হবে, এটা রসিক কৃষ্ণের ভক্ত কিনা, তাই একটু বেঁকা বলে, বেঁকা কৃষ্ণ। রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের যে মান, এ তো দিনে 50-100 বার অভিমান। কেন? এটাই তো আনন্দ, এটাই তো রস আস্বাদন। তো একদা আমাদের বাঁকে বিহারি বেঁকা কৃষ্ণ রাধারানীকে বলছেন, হে রাধে, তুমি আজ না বৈকাল 5টার দিকে যমুনার ঘাটে এসো, তোমাকে একান্তে বহুদিন দেখা হয়নি, মুহুর্মুহু দেখা হয়, কিন্তু সেই দেখাটা যেন তাদের তৃপ্তি লাভ হয় না, যমুনার ঘাটে আস। রাধারানী, তিনি তো কত সুন্দরী শাস্ত্র বলতে পারবেন, কারণ যত যত দেবী আছেন সব তো রাধারানীর কিঞ্চিত অংশ তারা প্রাপ্ত হয়েছে, তাহলে তাদের রূপ লাবণ্যের জ্যোতি সৌন্দর্যতা কে বর্ণনা করতে পারে, কারোর দ্বারাই বর্ণনা করা সম্ভব নয়। তাহলে রাধারানীর বর্ণনা বিশ্ব ব্রহ্মাণ্ডে কে করতে পারবেন? কেউ পারবেন, কোন অবস্থাতেই পারবেন। তাহলে রাধারানীর শৃঙ্গার করার প্রয়োজন নেই, রাধারানীকে শৃঙ্গার করার প্রয়োজন হয় না, রাধারানীর রূপ লাবণ্য অদ্ভুত মহিমান্বিত, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কেউ বর্ণনা করতে পারবেন, স্বয়ং ভগবান নিজেও না। শ্রীমতী রাধা ঠাকুরানী তথাপি একটু শৃঙ্গার করেছে, কপালে বিন্দি আদি আরো যা শৃঙ্গার হয়, কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিসারে যাচ্ছেন, তাহলে তো একটু শৃঙ্গার করেছেন রাধারানী, যদিও প্রয়োজন নেই তথাপি করেছে শৃঙ্গার। শৃঙ্গার করে সময় অনুসারে যথাস্থানে রাধারানী পৌঁছেছেন, সেখানে শ্রীকৃষ্ণ অপেক্ষা করছেন রাধারানীর জন্য। রাধারানীকে দেখে শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধা ঠাকুরানীর তো আনন্দ, কত আনন্দ সে তো বলা যায় না, অনেক আনন্দ হচ্ছে। বসেছেন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা ঠাকুরানীর হাতটি ধরে নিজের দুই হাতের মুঠোর মধ্যে রেখেছেন। রাধারানী বলছেন, হে প্রাণনাথ, আজ আমাকে দেখতে কেমন লাগছে? বেঁকা কৃষ্ণ বলছেন, তোমায় না অতি অদ্ভুত লাগছে আজকে, অতি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে বলা যাবে না, ভাষায় বর্ণনা করা যাবে, কিন্তু তোমার কপালের যে বিন্দিটা আছে, এই বিন্দিটা তো চন্দ্রকেও যেন নিন্দা করছে। ঘুরে ফিরে শ্রীকৃষ্ণ রাধারানীর অঙ্গের বর্ণনা করতে করতে বলছেন কি, তোমার বিন্দিটা যেন চন্দ্রকেও যেন নিন্দা করছে। বারবার বলছে ঘুরে ঘুরে। রাধারানী দিনের মধ্যে 50-100 বার শ্রীকৃষ্ণের প্রতি মান করে। আহা হে রাধে, তোমার অঙ্গ থেকে এমন দিব্য সুগন্ধ বেরোচ্ছে, সৌরভ বেরোচ্ছে, যেন আমাদের এই বৃন্দাবন বনটি যেন একেবারে সুগন্ধ হয়ে উঠেছে। আহা, আবার বলছে তোমার বিন্দিটা যেন চন্দ্রকেও নিন্দা করছে। রাধারানী মান করে বসলেন। ও, তুমি তাহলে এই যে বারবার চন্দ্র চন্দ্র করছো, তুমি কি ওই চন্দ্রাবালির সঙ্গেই দেখা করে এসেছো মনে হচ্ছে? যখন থেকে এসেছি শুধু বলছো চন্দ্র চন্দ্র, ওই চন্দ্রাবলীর সঙ্গে তুমি মিলিত হয়ে আমার কাছে এসেছো, যাও তোমার সাথে আমি কথা বলবো। ব্যাস, রাধারানীর মুখটি তো ফুলে গেল, আরো সুন্দর লাগছিল। শ্রীকৃষ্ণ বিপদে পড়লেন। শ্রীকৃষ্ণ রাধারানীকে মানানোর জন্য কি না করেন, কখনো ময়ূর রূপে নৃত্য করে তাকে সন্তুষ্ট করতে হয়, কখনো কোকিলের রূপ ধারণ করে নেচে নেচে ডেকে ডেকে সুস্বর বের করে করে রাধারানীকে সন্তুষ্ট করতে হয়, কখনো তাতেও হয় না। রাধারানী মান করে মুখে হাত দিয়ে বসে থাকেন গম্ভীর হয়ে। রাধারানী বলছেন, তুমি বারবার চন্দ্র চন্দ্র বলে আমার এই বিন্দি টিপটার সঙ্গে উপমা দিচ্ছ, এর মানে তুমি চন্দ্রাবলীর সঙ্গে মিলিত হয়ে এসেছ, তাই তুমি চন্দ্রাবলীর নাম বারবার নিচ্ছ। এগুলো সব প্রেমের পর্যায় বিশেষ, তো এই জন্যই তুমি ওই চন্দ্রাবলীর নাম সরাসরি না বলে চন্দ্র চন্দ্র করছো, যাও তোমার সাথে আমি কথা বলবো না। রাধারানী মান করে মানিনী হয়ে বসে রইলেন মুখে হাত দিয়ে। শ্রীকৃষ্ণ তো বিপদে পড়লেন, রাধারানীকে মানানোর জন্য কখনো ময়ূর, কখনো কোকিল, কখনো কত রকম কৌতুক করে করে রাধারানীর মান ভঞ্জনা করতে হয়, এটা বিপদ। আর কৃষ্ণের সেটা ভালোও লাগে রাধারানীর মান ভঞ্জনা করতে। কখনো রাধারানী তো কথাই বলছেন না, ব্যাকা কৃষ্ণকে পাত্তাই দেন না, তখন সখীদের আনুগত্য স্বীকার করেন। হে সখীরা, দেখো তোমাদের রাধারানী আমার সাথে কথা বলছে না। সখীরা আবার রাধারানীকে তোষামত করে বুঝিয়ে মিলন করা। তা কৃষ্ণের সঙ্গে রাধারানীর যে মিলন পদ্ধতি, যে লীলা, এটা খুব আনন্দ দান করে থাকে ভক্তদের। কখনো কখনো তো রাধারানীকে, রাধারানীর মান ভঞ্জন করার জন্য শ্রী গোবিন্দ রাধারানীর চরণে আলতাও লাগিয়ে দিতেন, শৃঙ্গার করে দিতেন। শ্রীকৃষ্ণ বলছেন, আমি কত বীরত্বের কাজ করেছি, আমি সেই সত্য যুগে নৃসিংহ রূপ ধারণ করে, এক অদ্ভুত রূপ ধারণ করে আমি হিরণ্যকশিপুকে হত্যা করেছিলাম, তাতে আমার কিন্তু অত কষ্ট হয়নি, আর আবার বামন অবতার গ্রহণ করে আমি দুই পায়ে বলির সমস্ত কিছু হরণ করেছিলাম। আবার বলছেন, আমি পরশুরাম হয়ে সমস্ত পৃথিবীতে 21 বার শক্তিকে লাগিয়ে 21 বার এই পৃথিবী থেকে ক্ষত্রিয়দের ধ্বংস করেছিলাম। আদিদৈত্য হিরণ্যাক্ষকে বরাহ রূপে আমি হত্যা করেছিলাম। শ্রীকৃষ্ণ বলছেন রাধারানীকে, এবং আমি আরো আরো অনন্ত অসুরদের বিনাশ করেছি। ত্রেতা যুগে রাবণকে বধ করেছি। হে রাধে, তাতে আমার যত কষ্ট না হয়, তোমাকে মানাতে গেলে তার থেকে যেন আমার কোটি কোটি গুণ বেশি যেন কষ্ট হয়। কত রকম কিছু করতে হয় তোমাকে মানানোর জন্য। রাধারানী হেসে ফেললেন, বলছেন, ও তাই নাকি, আবার মিলে। তা রাধারানীর যে মান, এই মানকে ভঞ্জন করেন শ্রীকৃষ্ণ, সেটা বড় অদ্ভুত এবং অতি সুন্দর। তা মনে করুন, সেই ওতপ্রোত ভাবে মিলে থাকা রাধা এবং কৃষ্ণ এবং গোপীরা এবং ব্রজবাসীরা, গোবিন্দ চলে গেলে পর তাদের মনের অবস্থাটা কেমন, এ তো কোনো শাস্ত্রকার বর্ণনা করতে পারেননি। আমরা তো অতি তুচ্ছ। তাহলে চিন্তা করুন, এই রকম ভাবে ব্রজের মধ্যে লীলা করেন রাধা গোবিন্দ এবং গোপীরা ব্রজবাসীরা, তাহলে সেই কৃষ্ণ তাদের প্রাণের প্রাণ শ্রীকৃষ্ণ যদি চলে যান, তাহলে তাদের মনের বেদনা কেমন হতে পারে, এটা কোনো শাস্ত্রই লিখে বোঝাতে পারবে না, কেউ বলেও বোঝাতে পারবে না। সম্মিতের মূর্তি উদ্ধবজি ব্রজ গোপীদের এবং রাধা ঠাকুরানীর কৃষ্ণ বিরহ দর্শন করে তিনি অবাক। আহা, যারা সামাজিকতা আর্যপদ তথা বেদ বিধিকে ত্যাগ করে তারা গোবিন্দের উপাসনা করেছে, গোবিন্দের জন্য তারা যথা সর্বস্ব ত্যাগ করেছে, তাদের অনুরাগের কারণ, বলছেন এই পৃথিবীতে বহু বহু মুনি ঋষিরা আছেন, তারাও মহাত্যাগী, কিন্তু তারা ত্যাগ করেছেন কিভাবে, শাস্ত্রকে লক্ষ্য করে, নিজের চিত্তবৃত্তিকে কন্ট্রোল করে, জপ করে, বুদ্ধি প্রয়োগ করে তারা সংসার থেকে বেরিয়ে মুনি ঋষি মহাত্মা সাধু হয়েছে। তাদের অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু শ্রীমতী রাধা ঠাকুরানী আদি গোপীরা তারা অনুরাগের সঙ্গে, কোনো বিচার না করে, কোনো শাস্ত্রকে লক্ষ্য না করে, স্বাভাবিকভাবেই অনুরক্ত হয়ে, অনুরাগী হয়ে শ্রীকৃষ্ণের চরণকে সম্বল করেছিলেন এবং বিষয় বস্তু সংসার তারা অনায়াসে ত্যাগ করেছে। এটাই তফাৎ, আকাশ পাতাল তফাৎ। দেখেন, শ্রীকৃষ্ণের উপাসনা করা কিনা, কৃষ্ণ উপাস্য, তার উপাসনা করলে আমরা সংসার যাতনা থেকে মুক্ত হয়ে প্রভুর সেবা কার্যে, প্রভুর সেবায় নিয়োজিত হতে পারব, নিত্য শাশ্বত আনন্দ লাভ করব তার ধামে। তাহলে আমাদেরও একটা স্বার্থ আছে যে না, আমরা এগুলি করলে সেখানে পরম সুখে থাকবো, ভালো থাকবো, প্রভুর সেবা করব। কিন্তু গোপীদের মধ্যে কিন্তু এই রকম না, গোপীরা শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিকভাবে অনুরাগী হয়ে তার সব কিছু ছেড়ে দিয়েছে। বক্তব্য হচ্ছে যে এই ব্রজ গোপীদের যে কৃষ্ণের নিমিত্ত যে ত্যাগ, যে মহাত্যাগ, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও দেখা যায় না। উদ্ধবজি পর্যন্ত অবাক, উদ্ধবজির থেকে শাস্ত্র তো কেউ বেশি জানে না, সেই উদ্ধবজি পর্যন্ত অবাক এবং প্রভুকে বারংবার দণ্ডবত প্রণাম করে বলছেন, প্রভু এ কি আশ্চর্যজনক, অলৌকিক এবং অতি দুর্লভ যে দৃশ্য তুমি আমায় দেখালে, এই রাধা ঠাকুরানী এবং গোপীদের এবং ব্রজবাসীদের যে ভাব, তোমার প্রতি যে ভাব, এই ভাব বিশ্ব ব্রহ্মাণ্ডে কুত্রাপি দেখা যায় না, শোনা যায় না এবং কোন শাস্ত্রেও নেই। তিনি অবাক। উদ্ধবজি মহারাজের মতন পরম ভক্ত, শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্ত তিনি প্রতিপাদন করেছেন এই গোপীদের হাব ভাব, গোপীদের যে শ্রীকৃষ্ণের স্বাভাবিক সমর্পণ, এটা কারো মধ্যে দৃষ্ট হয় না, হতেই পারে না। তাই উদ্ধবজি তিনি ভাবছেন, আমি যদি তাদের দাস হতে পারতাম, সেবক হতে পারতাম, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। আবার ভাবছেন, না না, আমি এই রাধা ঠাকুরানী সহ তার সতীদের দাস হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, আমি বরঞ্চ এক কাজ করি, তাদের চরণের ধুলি যদি আমি প্রাপ্ত হই, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাই উদ্ধবজি মত পরিবর্তন করছেন যে তাদের সেবক, তাদের দাস হওয়ার, তাদের চরণের দাস হওয়ার যোগ্যতা আমার নেই। তাই তিনি নিজের মত পরিবর্তন করে গোপীদের চরণ রেণু, গোপীদের চরণের রজ, মানে আরো সহজ ভাষায় আছি, গোপীদের চরণের ধুলো তিনি প্রার্থনা করছেন নিজের মস্তকে। গুল্মরূপে জন্মগ্রহণ করতে চাইছেন এই ব্রজে। এই ব্রজে আমাদের সৃষ্টিকর্তা আদিকবি ব্রহ্মাজি, তিনিও ব্রজে গুল্মলতা হওয়ার জন্য প্রভুর কাছে প্রার্থনা করেছেন, আরতি করেছেন, যে গোপীদের চরণ রেণু তিনি মস্তকে প্রাপ্ত হয়ে তার তিনি ধন্য হবেন। আহা, ব্রহ্মাজি তিনি পর্যন্ত ব্রজের গোপীদের চরণ রেণু প্রার্থনা করছেন। ব্রহ্মাজি বলেছিলেন, অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ গোপ ব্রজ উকশম। আহা, এই ব্রজবাসীদের, ব্রজ গোপীদের ভাগ্যের কোন সীমা নেই, তারা মহান, অহৌ কি আশ্চর্য, চাঁদের ভাগ্য কে গণনা করতে পারে। তাই উদ্ধবজি কি বলছেন, আশামহ চরণ রেণু জুষামহম স্যাং বৃন্দাবনে কিমপি গুল্মলতৌ সোদিনা যা দুস্তজং সজন মার্জ পথঞ্চ হিত্বা ভেজুর মুকুন্দ পদবিং শ্রুতিভির বিমৃগ্যাম। উদ্ধবজি বলছেন, অহৌ এই ব্রজ গোপীগণ তারা অতি দুস্তেজ পতি, আত্মীয় সমস্ত কিছুকে ছেড়ে, আর্য ধর্মকে ছেড়ে, বেদ বিধি না মেনে তারা গোবিন্দে সমর্পণ করেছেন, সমস্ত কিছু ত্যাগ করেছেন। এই শ্রীমৎ ভগবদ গীতার যে শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাম শরণম ব্রজ অহম ত্বম সর্ব পাপেভ্য মোক্ষ ইষ্যামি মা শুচো, এই যে সর্বধর্ম ত্যাগ কেবলমাত্র গোপীরাই করতে পেরেছে, সর্বধর্ম ত্যাগ করা এত সহজ নয়, সমস্ত কিছু কর্তব্য, সমস্ত কিছু জাগতিক কর্তব্য সমস্ত কিছুই ছেড়ে তারা শ্রী গোবিন্দের চরণকে আশ্রয় করে বনে বনে থেকে সর্বদাই হে কৃষ্ণ হে কৃষ্ণ হে মাধব হে গোবিন্দ ইত্যাদি রূপে সম্বোধন করে তারা রোদন করত কৃষ্ণ বিরহে। তাদের যে অনুরাগ, এই অনুরাগ আর কারোর মধ্যে দেখা যায় না, তাদের কৃষ্ণের প্রতি প্রেম এটা স্বাভাবিক প্রেম। গোবিন্দকে উপাসনা করতে গেলে কি যেমন শাস্ত্রে বিধি বলা হয়েছে, বিধি মুখ্য, প্রথমত বিধিকে ছেড়ে কিছু করা যায় না, যাবেও না। তথাপি এই বিধি আর অনুরাগের ভজন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। একজনকে বলে বলে সেবা করানো, শাস্ত্র তো বলে বলে করাচ্ছেন, তুমি সকালে ওঠো, আরতি করো, প্রভুর মঙ্গলা করো, কীর্তন করো, কুঞ্জভঙ্গ কীর্তন আদি করো, তারপরে প্রভুকে সেবা করো, সেটা আমাদের মনে হচ্ছে কত কষ্ট হচ্ছে। একটা বিধি বলেছে তাই মানতে বাধ্য হচ্ছি। কিন্তু যে সমস্ত ভক্তেরা, যে সমস্ত মহাত্মারা, তারা অনুরাগের সঙ্গে আহা প্রভুর আরতি করব, প্রভুর কীর্তন করব, প্রভুর কথা বলবো, এই যে অনুরাগের সঙ্গে করা, তাহলে দুটোর মধ্যে আকাশ পাতাল যে তফাৎ সেটা আর বলার কি আছে। আকাশ পাতাল তফাৎ। তাহলে প্রভুকে উপাসনা করতে হলে অনুরাগের সঙ্গে, ভাবের সঙ্গে, প্রেমের সঙ্গে সেবা করতে হবে। এ নয় যে গুরুদেব বা গুরুজনেরা বলেছেন তাই বাধ্যতামূলক ভাবে আমায় করতে হচ্ছে, ঠেলে ঠেলে করাচ্ছে, এরকম করলে হবে না। অনুরাগের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, ভাব ভক্তির সঙ্গে প্রভুর সেবা করতে হবে। সেটা একমাত্র, অনেকে পেরেছেন কিন্তু একমাত্র বিশেষভাবে গোপীদের কাছাকাছি কেউ পৌঁছাতে পারে না। তাদের যে অনুরাগ, শ্রীকৃষ্ণের প্রতি তারা অনুরক্ত হয়ে কি না করেছেন, সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। এবং শ্রুতিগণ কর্তৃক অন্বেষণীয়, শ্রুতিগণ যারা শ্রীকৃষ্ণকে অন্বেষণ করেন, কেন যে সেই কৃষ্ণ প্রেম আশ্রয় করে, কৃষ্ণ ভক্তি মার্গকে আশ্রয় করে জীবন ধন্য করবেন। কিন্তু সেই গোপীরা সেই প্রভুতেই অনুরক্ত, অনুরাগী হয়ে ভাবের আবেগে তারা সব কিছু ছেড়ে তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কৃষ্ণময় দেখতেন। তাই এমন যে গোপীগণ, সেই গোপীগণের চরণ রেণু আমি প্রাপ্ত হতে চাই। তাই হে প্রভু, হে ভগবান, আমি যাতে এই ব্রজে তৃণ গুল্ম লতা রূপে জন্মগ্রহণ করতে পারি, তাদের চরণ রেণু প্রাপ্ত হলে আমি ধন্য হয়ে যাব। আহা, উদ্ধবজি চিন্তা করলেন আমি তাদের সেবক হব, দাস হব, এই দুঃসাহস আমার নেই। আমি ব্রজে কোন একটি তৃণ গুল্ম ছোট হয়ে আমি থাকতে চাই, তাহলে আমি সেই গোপীগণের শ্রীচরণ রেণু প্রাপ্ত হয়ে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাহলে দেখুন, উদ্ধবজি মহারাজ এখানে প্রতিপাদন করলেন, উদ্ধবজি প্রতিপাদন করলেন এই ব্রজের কোন বৃক্ষ লতা পাতা তারা সাধারণ কেউ নয়, তারা সাধারণ কেউ নয়। শ্রীমৎ জীব গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদ তাদের টিকার মধ্যে বর্ণনা করেছে যে এই গোপীগণ তারা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য প্রেয়সী, তারা আবাহমান থেকেই শ্রীকৃষ্ণের প্রেয়সী। সুতরাং কেউ কেউ মনে করেন যে তাহলে তো এই ব্রজ গোপীরা এবং শ্রীমতী রাধা ঠাকুরানী আদি তারা অন্যের সহধর্মিণী, অন্যের স্ত্রী, বলছেন না, এটা তো লীলার জন্য এমন করা হয়, লীলা রস আস্বাদন করার জন্য এগুলো করা হয়। যেমন নাটক হয়, একজনের স্ত্রী আরেকজনের স্ত্রী হয়েছে সেজে গুজে, কেন? আনন্দ করার জন্য। নাটক মানে কি? আনন্দ। কিন্তু বৈষ্ণবীয় ভাষাতে নাটক শব্দটি প্রয়োগ কম হয়, বলা হয় লীলা, প্রভুর লীলা। শ্রীমদ জীব গোস্বামী চরণ বলছেন, এই গোপীরা ব্রজবাসীরা তারা ভগবানের নিত্য সঙ্গী, নিত্য প্রেয়সী। উদ্ধবজী মহারাজ তিনি এই ব্রজ রামাগণের চরণ ধুলিকে প্রার্থনা করেছেন, বলছেন, স্থাবর আদিতে আমি কোন একটি এই ব্রজে তৃণগুল্ম রূপে জন্ম প্রাপ্ত হতে চাই, বড় বৃক্ষ হতে চাইলেন না। উদ্ধবজী মহারাজ তিনি বড় বৃক্ষ হতে চাইলেন না, কারণ এখানে গোপীদের যে দীনতা, দৈন্য দর্শন করে, তাদের হাবভাব দর্শন করে, তার মধ্যেও দৈন্যের সঞ্চার হয়েছে। দৈন্যই হচ্ছে বৈষ্ণবের একমাত্র মাপকাঠি। যারা মাৎসর্য যুক্ত, ক্রোধ যুক্ত, তাদের মধ্যে কিন্তু দৈন্য আসে না, দীনতা আসে না। তা আমাদের মাপকাঠি হচ্ছে আমাদের মধ্যে কতটা দীনতা আছে, দৈন্য আছে, এটাই আমাদের মাপকাঠি। তো শ্রী গোপীগণের হাব ভাব দর্শন করে তারা কৃষ্ণকে দেখার জন্য কেমন বিলাপ করেছে, এগুলো সব দৈন্যবাচী শব্দ। তাই উদ্ধবজী মহারাজের মধ্যেও দৈন্য প্রকট হয়েছে। তিনি এমনি দৈন্যের খনি, কিন্তু আরো দীনতা অবলম্বন করে বলছেন, আমি কোন বৃহৎ বৃক্ষ হতে চাই, আমি ছোট তৃণ গুল্ম লতা হয়ে ব্রজে জন্মগ্রহণ করতে চাই। ওই গোপী পদরেণু আমার মস্তকে পড়লে আমার জীবনটাই ধন্য হয়ে যাবে। আহা, এখানে গোপীদের আনুগত্য স্বীকার না করলে গোবিন্দকে পাওয়া যাবে না। এটাও প্রকারান্তরে উদ্ধবজী গোপীগণকে সম্মান প্রদর্শন করিয়ে তাদের চরণ রজ প্রাপ্ত হওয়ার জন্য আশা করছেন, এটা প্রকারান্তরে গোপীদের আনুগত্য স্বীকার করবে। তাই চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ বলছেন, গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায়ে ব্রজেন্দ্র নন্দনে। আনুগত্যময়ী সেবা, আনুগত্যের মাধ্যম থেকেই প্রভুকে পাওয়া যাবে। বিনা আনুগত্যে স্বতন্ত্রভাবে যারা যারা আছেন তারা কখনোই প্রভুকে প্রাপ্ত হবেন। দেখুন, শাস্ত্রের বিধি, প্রথমে গুরুচরণ আশ্রয়, গুরুদেবের আনুগত্য স্বীকার, গুরুদেবের থেকে অনেক শাস্ত্রের গূঢ় রহস্য অবগত হওয়া, ভজন রাজ্যে কিভাবে উন্নতি হবে, এই সমস্ত শিক্ষা দীক্ষা গ্রহণ করে আনুগত্যের মাধ্যম থেকে গুরুদেব বলে দেবেন যে এই শ্রীমতী রাধা ঠাকুরানীর এবং তার সখীরা, তারই সমতুল্যা, তাদের আনুগত্য স্বীকার করে কিভাবে ভজন রাজ্যে ক্রমে ক্রমে, স্টেপ বাই স্টেপ, কিভাবে রাধা রানীর চরণ উপাসনা করে গোবিন্দকে পাওয়া যাবে, এটা শ্রী গুরুদেব বলে দেন। মঞ্জুরি স্বরূপে উপাসনা, কথাটি বলতে সহজ কিন্তু অনেক কঠিন। কোটি কোটি ভক্তদের মধ্যে কেউ কেউ সেই এই মঞ্জুরি স্বরূপে উপাসনা করতে সক্ষম হন। যাদের স্বীকৃতি আছে পূর্ব থেকে, তারা পারেন সেই মঞ্জুরি স্বরূপের উপাসনা করতে। এগুলি সব চিন্তার বিষয়, একান্তে বসে এগুলো ভাবতে হয়। সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা, তাহলে সাধনে যারা সর্বদাই সেই চিন্তা করে সিদ্ধ দেহে গিয়ে তা প্রাপ্ত হয়। এখন তাহলে অন্য বিষয়বস্তুর চিন্তা করলে হবে না, অন্য বিষয়বস্তু চিন্তা করলে কি হবে, সেদিকেই মন ধাবিত হয়ে যাবে। আর সাধনে সর্বদাই যদি সেই রূপের চিন্তা করা যায়, সেই ভাবের চিন্তা করা যায়, সেই ভাবের সেবা করা যায়, তাহলে সিদ্ধ অবস্থাতে গিয়ে আপনি তার সেই প্রকৃত স্বরূপটি পাবেন। সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। তা এখানে আনুগত্য মুখ্য, আমি ভাবছি তাই তো আমি সাধু হয়ে গিয়েছি, না আমি গুরুদেবের সেবা করলাম, না গুরুদেবের নিকটে থাকলাম, ব্যাস নিজে নিজেই সাধু, নিজে নিজেই গুরু, তাহলে আমার কি মঙ্গল হবে, আর আমার অনুগত যারা তাদেরই বা কি মঙ্গল হবে, কিছুই হবে না। তাই আনুগত্য স্বীকার করা হচ্ছে মুখ্য, পরে সাধন। তাই আনুগত্য স্বীকার করতে হবে। এই ব্রজের যে সমস্ত গোপীরা, তারা সাধারণ কেউ নন, সাধারণ নন, তারা মহান, সুমহান ছিলেন, তারা বড় বড় মুনি ঋষি, তারাই তো তপস্যা করে প্রভুকে দর্শন পেয়ে, প্রভুর কৃপা পেয়ে তারাই এই ব্রজে এসে গোপেদের গৃহ হতে, গোপী গর্ভ হতে জন্ম নিয়ে তারাই প্রভুর সেবা করেছে, সাধারণ কেউ নন। তাই বামন পুরাণ বলছেন যে কিছু শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতাগণ, কিছু দণ্ডক অরণ্য মুনি ঋষিরা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের কৃপায় তারাও এই ব্রজে এসে, ঋষিরা গোপী গর্ভ থেকে জন্ম পরিগ্রহ করে গোবিন্দে সমর্পণ করেছেন, নিজেকে গোবিন্দের সেবায় নিয়োজিতা হয়েছে। তাহলে সাধারণ কেউ নন তারা, সাধারণের কথাই হতে পারে না। আর কিছু শ্রুতিগণ, তা বামন পুরাণে বলছেন, কন্দর্প কোটি লাবণ্যে তৈ দৃষ্টে মনাংসিনা, কামিনী ভাব মাসাদ্য স্মর ক্ষুব্ধান্ন সংশয়, যথা তল্লোক বাসিন্ন কামতত্তেন গোপিকা, ভজন্তি রমণং মর্ত্বা চিকিৎসা জনী নস্তথা। বামন পুরাণ বলছেন যে ব্রহ্মলোকবাসিনী শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতাগণ একবার শ্রীকৃষ্ণের দর্শন পেলেন। শ্রীকৃষ্ণের দর্শন তো অতি বিরল, এবং তাকে দেখে কেউ স্থির থাকতে পারে না। সেই সমস্ত শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতাগণ শ্রীকৃষ্ণের দর্শন প্রাপ্ত হয়ে প্রভু বললেন, কি চাও তোমরা হে শ্রুতি দেবতাগণ, কি চাও তোমরা? বলছেন, প্রভু আপনার রূপে আমরা আকৃষ্ট হয়েছি, আমাদের মদন বিক্ষুব্ধ হয়েছে, সুতরাং আপনি যদি কৃপা করেন, দয়া করেন, আমাদের বরই দিতে চান, তাহলে যেন আমরা গোপী দেহ ধারণ করে তোমার সাথে মিলিত হতে পারি। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। তাহলে সাধারণ কেউ নন তারা, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র পিতৃসত্ব পালনার্থে তিনি যখন দণ্ডক আরণ্যে সীতামাতাকে সাথে নিয়ে এবং অনুজ লক্ষ্মণকে সাথে নিয়ে যখন উপস্থিত হয়েছিলেন, সেই সমস্ত ঋষিরা কিন্তু প্রত্যেকেই কৃষ্ণ উপাসক ছিল। বামন পুরাণ বলছেন তারা কৃষ্ণ উপাসক ছিলেন। মর্যাদা পুরুষোত্তম ভক্তবাঞ্ছা কল্পতরু দশরথ নন্দন শ্রী রঘুবরকে রামচন্দ্রকে দর্শন করে তারা লজ্জায় কিছু বলতে পারেন। সর্বান্তর্যামী ভগবান শ্রী রামচন্দ্র তাদেরকে আশীর্বাদ দিলেন, ঠিক আছে, যখন দ্বাপর যুগে আমি কৃষ্ণ রূপে ব্রজে আসব তখন তোমাদের মন অভিলাষ পূর্ণ হবে। তাহলে সেই দণ্ডকারণ্য ত্রিকালদর্শী মুনিগণ তারাই তো ব্রজের গোপী হয়েছেন, শ্রুতির দেবতাগণ। তারা তপস্যা করেছেন, জাবাল উপনিষদ নামক একটি গ্রন্থ আছে সেখানে পাওয়া যায় কোন কোন মুনি ঋষিরা কত হাজার হাজার বছর তপস্যা করে এক পায়ে দাঁড়িয়ে ঊর্ধ্ব দিকে মুখ করে এক পলক দৃষ্টিতে অনাহারে থেকে তারা হয়তো কোনো মন্ত্রের বীজকে সাধনা করেছে। তারপরে শ্রীকৃষ্ণ তাদেরকে দর্শন দান করে বর দিয়েছেন, তারপরে গিয়ে তারা ব্রজের গোপী রূপে আসতে পেরেছেন, নচেত কোনো প্রকারেই সম্ভব নয়। তাহলে সেই ব্রজের গোপীরা আমরা ভাবছি গোয়ালিনী, ওই সারাদিন দুধ দই গোবর নিয়ে তাদের সময় কাটায়, তা নয়, তারা বড় বড় মুনিজন। যখন উদ্ধবজিকে বলছেন সত্য ত্রেতা দ্বাপরের কথা সমস্ত শ্লোকের দ্বারা, যে তুমি সেই কৃষ্ণ কথা আমাদের কি শোনাবে, সে তো কপট, সে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, অকৃতজ্ঞ সে, তখন দোষারোপ করেছিল। উদ্ধবজি চিন্তা করছেন, আমি যাদেরকে ভাবতাম গোয়ালিনী, তারা পড়াশোনা জানে না, কোনো বেদ জানে না, কিছুই জানে না, বনে থাকে, তারা সত্য ত্রেতা দ্বাপরের কথাকে তুলে ধরে, লীলাসমূহ তুলে ধরে কৃষ্ণেতেই দোষারোপ করছে, এ তো দেখছি সমস্ত বেদ বেদান্ত এদের কাছে একেবারে নূন। অবাক হয়েছে। তাহলে এই ব্রজের গোপীরা তারা কারা, আমরা কিঞ্চিত কিঞ্চিত আভাস পেলাম। আর উদ্ধবজি তিনি কেমন, আমাদের আচার্য দেবেরা বলছেন যে উদ্ধবজি তিনি ভগবান শ্রীকৃষ্ণের অতি নিকটের অতি প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ ভক্ত। তিনি সাধক জীবের মধ্যে পড়েন না, তিনি সাধারণ জীব নন, পরিষ্কার বলেছেন আমাদের আচার্য পাদুয়ান। তো প্রভু তাকে ব্রজে পাঠিয়েছিলেন প্রভুর হৃদয়ের থেকেও আরো প্রিয় প্রভুর কাছে, যে গোপ গোপী ব্রজবাসীরা তারা কেমন আছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার। উদ্ধবজি মহারাজ ব্রজবাসীদের ভক্ত দেখে অবাক। আবার যখন শেষে গিয়ে রাধা ঠাকুরানীর ভাব দর্শন করলেন এবং সেই ভাব একেবারে সর্বস্তরে সর্বোচ্চ স্তরের যে ভাব দর্শন করে উদ্ধবজি মহারাজ তিনি বিমোহিত হলেন, আশ্চর্যান্বিত হলেন, এবং রাধারানীর যে ভাবের যে তরঙ্গ সেই তরঙ্গ সমূহ দেখে তিনি অবাক। এই ব্রজ গোপীরা সেই পরব্রহ্মকে কেমন ভাবে নিজের আপন করে দিয়েছে এবং সেই সমস্ত দিব্য ভাব সমূহ দেখে তিনি অবাক। তাই উদ্ধবজি দেখলেন যে এই গোপীদের চরণের দাস হওয়ার সৌভাগ্য আমি করিনি, সেই ভাগ্য আমার নেই, সেই যোগ্যতাই আমার নেই। তাই তিনি বলছেন, প্রভু আমায় তুমি এই ব্রজে কৃপা করে গুল্ম লতা রূপে জন্ম দাও, যাতে তোমার নিত্য প্রেয়সীদের চরণ ধুলি আমার মস্তকে পড়লে পর আমি ধন্যাতি ধন্য হয়ে যাব। আমাদের আচার্য পাদমান বলছেন, শ্রীল রূপ গোস্বামী চরণ এবং শ্রীল সনাতন গোস্বামী চরণ তারা বলছেন যে এই গোপীভাবের আস্বাদন সত্য ত্রেতা দাপর কলিতে সম্ভব নয়, আছেন সম্ভব নয় মানে খুবই কম, কিন্তু এই কলিযুগে সম্ভব হয় না, কোনো প্রকারেই হয় না। কিন্তু শ্রীমান মহাপ্রভুর অবদানের কারণে, শ্রীমান মহাপ্রভুর কৃপায় এই কলিতেও গোপন ভাবে অনেক সাধক, অনেক মহাত্মারা, অনেক ভক্তেরা গোপনে থেকে, নিজেকে গোপনে রেখে, কাউকে বুঝতে দিচ্ছে না এমন ভাবে এই গোপী ভাবের আনুগত্য স্বীকার করে, মঞ্জুরি স্বরূপের উপাসনা করে তারা প্রভুর সেবায় নিয়োজিত হচ্ছে। এটা শ্রীমান মহাপ্রভুর অবদান, শ্রীমান মহাপ্রভুর কৃপায়, নচেত এই কলিকালে এটা কোনো প্রকারেই সম্ভব না। তার মধ্যে আবার আমাদের আচার্যগণ শ্রীল গোস্বামী গণেরা, রূপ সনাতন আদি, জীব গোস্বামী আদি, তারা কৃপা করে আমাদেরকে এই বিষয়কে অবগত করিয়েছে। তাদের অবদানের কথা বলে সমাপ্ত করা যাবে না, আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ, চির ঋণে আবদ্ধ। উদ্ধবজি মহারাজ, তিনি বৃন্দাবনে গুল্ম লতা হয়ে জন্মগ্রহণ করতে চাইছেন, আর বলছেন এই বৃন্দাবনে যে সমস্ত বৃক্ষাদি, লতা পাতা, গুল্মাদি আছে তারা সাধারণ কেউ না। উদ্ধবজি মহারাজ গুল্ম হওয়ার জন্য প্রার্থনা করছেন, তাহলে যে সাধারণ কেউ নন সেটা তো পরিষ্কার, একদম ক্লিয়ার। এই সমস্ত বৃক্ষ আদি, গুল্ম আদি, লতা আদি তারা জন্মেছেন কেন? এই গোপীগণের চরণ রেণুকে প্রাপ্ত হবেন বলে। ব্রহ্মাজি পর্যন্ত প্রার্থনা করেছেন, সেটাও শ্রীমতী রাধা ঠাকুরানীর ইচ্ছা এবং গোবিন্দের ইচ্ছা, না হলে এই ব্রজে গুল্ম হয়েও জন্মানো সম্ভব নয়। তাই প্রার্থনা করছে, হে গোবিন্দ, হে রাধে, আমরা যাতে, আমি যাতে এই ব্রজে গুল্ম রূপে জন্মগ্রহণ করে তোমাদের চরণ রজ যাতে আমার মস্তকে বর্ষিত হয়, তাতে আমি ধন্যাতি ধন্য হয়ে যাব। আহ, ব্রজের মহিমা কি আমরা বুঝতে পারছি না, চর্মচক্ষু দিয়ে ব্রজের মহিমাকে অনুভব করা সম্ভবই নয়। তাহলে চিন্তা করুন, ব্রজের যে সমস্ত বৃক্ষাদি আছে তারা সাধারণ কেউ নন। শ্রীল সনাতন গোস্বামী পা তার টিকার মধ্যে বলছেন যে যারা ব্রজে বাস করেন, আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, আমাদেরকে, আমাদের যাতে অপরাধ না হয় সেজন্য আমাদেরকে সচেতন করে দিচ্ছেন, এই ব্রজের যারা বাস করছেন, যে সমস্ত সাধকরা সাধনা করছেন, রাধা গোবিন্দের উপাসনা করছেন, বলছেন তাদের কখনোই ভাবা উচিত নয় ব্রজের সমস্ত বৃক্ষাদি তো সাধারণ বৃক্ষ, এটা মনে করা উচিত নয়। উচিত যদি সে মনে করে তাহলে তার অপরাধ হবে এবং সে ভজন রাজ্য থেকে অনেক দূরে চলে যাবে। আর এই সমস্ত বৃক্ষাদি তারা যদি সাধারণ হতো তাহলে বৃন্দাবনে ব্রজে তাদের জন্ম হতো না, তারা তো আরো কত কত জনি রয়েছে, আরো কত কত স্থান রয়েছে সেখানে বৃক্ষাদি হয়ে জন্মগ্রহণ করত, কিন্তু এই ব্রজে অত সহজ নয়। মহামুনি নারদজির অভিশাপে কুবেরের পুত্রদ্বয় নলকুবার ও মণিগ্রীব তারা এই ব্রজে জন্মগ্রহণ করেছিলেন, তো তারা পরে ব্যক্ত করেছেন যখন গোবিন্দের দর্শন পেয়েছিলেন তখন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, তখন বলেছিলেন হে ভগবান, ভগবানকে বলেছিলেন হে প্রভু, তোমার ভক্তের কৃপায় তোমার এই দিব্য ব্রজভূমিতে বৃক্ষ রূপে জন্ম লাভ করতে পেরেছি, নচেত আমাদের ভাগ্য দ্বারা আমাদের সুকর্ম দ্বারা এই ব্রজে কোষ্মিন কালেও কোনো জন্মেও বৃক্ষ হয়ে জন্মানোর সৌভাগ্য আমরা করতাম। কিন্তু তোমার পরম ভক্ত নারদ মুনির কৃপায় তোমার লীলাক্ষেত্রে এসে বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছে। ভগবান বললেন কি চাও তুমি, আমি তো বরদ, চাও কি চাও? বলছেন প্রভু সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ধনী গৃহে জন্ম, কুবেরের পুত্রদ্বয় আমরা, কিন্তু সব বৃথা, এই বিষয় ভোগে কিছু নেই। প্রভু তুমি না আমাদের আশীর্বাদ করো যেন আমরা দুই ভাই তোমার গুণগ্রাম কীর্তন করতে পারি, তোমার কথা বলতে পারি। ভগবান বললেন তথা তাই হোক। তারাই হচ্ছেন কুবেরের পুত্রদ্বয়, তারাই উপরিস্থিত গোলক বৃন্দাবনে কৃষ্ণ কথা বর্ণন করে কৃষ্ণ এবং রাধা ঠাকুরানিকে শ্রবণ করান সমস্ত সকলকে নিয়ে। এই ব্রজে বৃক্ষ হয়ে জন্মানোর সৌভাগ্য হয় না, কিন্তু এই ব্রজ বাস করে ধাম অপরাধ থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য আচার্যগণ বারংবার সচেতন করে দিয়েছেন আমাদের, তা না হলে এই ভজন রাজ্য থেকে দূরে চলে যেতে হবে। অতি সুন্দর সুন্দর কথা বলেছেন। দেখতে দেখতে প্রায় এক মাস হয়ে গেল, শ্রীমতী রাধা ঠাকুরানির কথা আমরা কিঞ্চিত কিঞ্চিত করে শ্রবণ করছি, তো অদ্য সময় হয়ে এসেছে, সুতরাং অদ্যকার দিনের কথার বিরাম এখানেই দেওয়া হচ্ছে। এর পরবর্তী অংশ আমরা শ্রীমতী রাধা ঠাকুরানির কৃপা হলে পর আগামী দিনে ঠিক ভোর 5টা থেকে আমরা স্বল্প সময়ের জন্য হরিকথা শুনবো বলে আশা রেখে অদ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রীরাধ।